বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 6 জুলাই, 22 আষাঢ় এবং ফার্সি 15 তীর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে ইরানের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা সহ ব্যাপক টিকা কার্যক্রমের দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানির ঘোষণা। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, আলোচনা চলবে। বাংলাদেশে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালে, 24 ঘণ্টায় মৃত্যু 163। এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের হট্টগোলের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা, তার মতে বিজেপি লেজ ছাড়া হন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, এ কথা বলেছেন সেনাবাহিনীর নৌ ইউনিটের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি। তিনি আজ আরও বলেন, নৌবাহিনীকে সবসময় লড়াইয়ের জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। আলী কাভিয়ানি আজ নৌবাহিনীর 1 নম্বর অঞ্চলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নৌবাহিনীর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি বলেন, নৌবাহিনীর সদস্যদের মনোবল অটুট রয়েছে। নৌকমান্ডার আরও বলেন, ইরান শান্তি ও নিরাপত্তার পক্ষে, কিন্তু কোনো দেশ বা গোষ্ঠী যদি কখনো হুমকি সৃষ্টির চেষ্টা করে তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরান ও সিরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই নেতা সোমবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে এই আগ্রহ প্রকাশ করেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানে গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রাইসিকে অভিনন্দন জানানোর জন্য তাকে টেলিফোন করেন। তিনি বলেন, ইব্রাহিম রাইসির নেতৃত্বে ইরান উন্নতি ও অগ্রগতির দিকে আরও বেশ খানিকটা এগিয়ে যাবে বলে তিনি আশা করছেন। বাশার আল আসাদ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। টেলিফোন আলাপে রাইসি ও আসাদ দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। সিরিয়ার সঙ্গে কয়েক দশক ধরে ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে দামেস্ককে সাহায্য করে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, মত পার্থক্য নিরসনে ভবিষ্যতে ওই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। রাবিয়ে আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই নীতির অংশ হিসেবেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান। তিনি বলেন, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মত পার্থক্য রয়েছে, এগুলোর কোনো কোনোটি জটিল, এ কারণে এগুলোর সমাধানে কিছুটা সময় লাগতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মাত্র 72 ঘণ্টায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার এই তিন দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে 400+ গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণভাবে প্রতিদিনই গুলিতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, তবে ওই তিন দিন মৃত্যুর সংখ্যা স্বাভাবিক প্রবণতার চেয়ে কিছুটা বেশি ছিল, কারণ গত 4 জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিন সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশটির কোথাও হয়েছে প্যারেড, কোথাও আতশবাজি ফোটানো হয়েছে, একই সঙ্গে চলেছে ব্যাপক গুলি। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ এসব তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, শিকাগোতে 4 জুলাই একদিনে মোট 88 জনকে গুলি করা হয়েছে, এতে মারা গেছেন 14 জন। সহিংসতার পরিমাণ বেড়েছে নিউ ইয়র্কেও। বাংলাদেশে 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 163 জনের, শনাক্ত 11,500-এর বেশি। এদিকে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 11,525 জন করোনা রোগী, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এ সময় আরও 163 জনের মৃত্যু হয়েছে, যা ছিল দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গতকালকে মৃতের সংখ্যা ছিল 164 জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 15,392 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 37,631টি, আর নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 31.64%। এর আগে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে গত 29 জুন 112 জন, 30 জুন 115 জন, 1 জুলাই 143 জন, 2 জুলাই 132 জন, 3 জুলাই 134 জন, 4 জুলাই 153 জন এবং 5 জুলাই 164 জন। এছাড়া গত 7 দিনে করোনায় আক্রান্ত হয়েছেন 48,147 জন। ওদিকে করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউটের প্রায় 1,250 চিকিৎসককে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো করোনা ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। গত রবিবার এবং সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের অন্তত 48টি আদেশে 1,239 জন চিকিৎসককে আগামীকাল বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর ফলে দেশের প্রায় 45টি জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিটে চিকিৎসকের জনবল বৃদ্ধি পাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথায় দেয় কেউ তা জানে না। আমার মতে এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া খুনো। এ সম্পর্কে বিস্তারিত শুনুন বাবুল আক্তারের ডেস্ক রিপোর্টে।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় শাসক দল বিজেপির কড়া সমালোচনা করে বলেছেন, এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথায় দেয় কেউ জানে না। আমার মতে এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া হনু। বিধানসভায় অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের সময় গর্জে উঠেছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণ মাত্র 5 মিনিটেই শেষ হয়ে যায়, কারণ বিধানসভায় বিজেপি বিধায়করা উত্তেজনা সৃষ্টি করেছিলেন। আর এই বিষয় নিয়েই এদিন বিধানসভায় বিজেপিকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি আরো বলেন, বিজেপির সঙ্গে আমি আগে কাজ করেছি, অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহদের সঙ্গে কাজ করেছি, ওনাদেরও দেখেছি। এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় না কি মাথা দেয় কেউ জানে না। এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া হনু। আরে রাজ্যপাল তো কেন্দ্রীয় সরকার মনোনীত, অথচ সেদিন রাজ্যপালকে বলতে দেওয়া হলো না, আর সবসময় তৃণমূলের নামে অপপ্রচার কুৎসা মিথ্যা রটাচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের আগে বিজেপি নিজেদের সুবিধার্থে অন্যায়ভাবে জেলা প্রশাসক পুলিশ সুপারদের বদলি করিয়েছে কমিশনকে দিয়ে। যেসব জেলায় অভিযোগ ছিল সেখানে এসপি জেলা শাসকদের সরানো হয়েছে। বাইরে রাজ্য থেকে বহিরাগতদের এনে ভিড় করেছিল বিজেপি। বহিরাগতদের আখড়া হয়ে গিয়েছিল বাংলা, কিন্তু ভোটের ফলে দেখা গিয়েছে বাংলার মানুষ বিজেপির বহিরাগতদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আসলে বাংলার মেরুদণ্ড ভাঙা অত সহজ নয়।
এবার অন্যান্য সংবাদ। আফগানিস্তানে যুদ্ধ শুরুর প্রায় 2 দশক পর এসে মার্কিন সেনারা দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে। এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এর মধ্যে বাগরাম ঘাঁটি নিরাপত্তায় দায়িত্বরত আফগান কমান্ডার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটিতে থাকা একটি কারাগারে বন্দি 5,000-এর বেশি তালেবান চলে গেছেন বলে খবর বেরিয়েছে। আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে বাগরাম ছিল পশ্চিমা সেনাদের অন্যতম প্রধান ও শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটি থেকে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের অভিযোগ করেন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি। যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আসাদুল্লাহ ব্রিটিশ গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত 3টায় মার্কিন সেনারা বাগরাম ছেড়ে যান। তারা আফগান বাহিনীকে বিষয়টি অবহিত করেননি। মার্কিন সেনারা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর আফগান সেনারা সেটি বুঝতে পারেন। তখন বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আফগানরা। অবশেষে রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওখোতস্ক সাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। এর আগে রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলে 28 জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হয়। বিমানটি কামচাটকা উপদ্বীপের প্রধান শহর পেদ্রা পাবলোবস্ক কাম চাটুস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাচ্ছিল। পথে তা নিখোঁজ হয়। উড়োজাহাজটি নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি। এরপর রুশ কর্মকর্তারা ধ্বংসাবশেষ পাওয়ার খবর দিলেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এক বিষয়ের আলোচনায় আরও 2 বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেছেন। তিনি সোমবার এক টুইটার বার্তায় বলেন, কোনো পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষক ভিয়েনা সংলাপে আরও 2টি বিষয় অন্তর্ভুক্ত করার যে দাবি তুলেছেন তা একঢিলে 3 পাখি মারার প্রচেষ্টার সমতুল্য। তিনি বলেন, এই প্রচেষ্টা অবাস্তব এবং অগঠনমূলক। বর্তমানে ভিয়েনায় যে সংলাপ চলছে তার একমাত্র লক্ষ্য 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, শর্টওয়েভ 7305 কিলোওয়াটসে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানে চলমান সহিংসতার কারণে ফের শরণার্থীর ঢল নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান গত 4 দশকেরও বেশি সময় ধরে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাগরিক। কোনো বৈষম্য ছাড়াই অনেকটাই ইরানি নাগরিকদের মতোই তারা এখানে জীবনযাপন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি ও অভিবাসন বিষয়ক পরিষদের মহাসচিব মাহাদি মাহমুদি তেহরানে আফগান সংসদের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমির গোল শাহি সহ আরও কয়েকজন কর্মকর্তাকে দেওয়া সাক্ষাতে আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকার পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতির নেতিবাচক প্রভাব ইরানের উপরেও পড়বে। এর অন্যতম প্রভাবে এ অঞ্চলে শরণার্থী সংকট ভয়াবহ রূপ নেবে। গত কয়েক বছর ধরে আফগানিস্তান ও ইরান সরকার আফগান শরণার্থীদেরকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করার চেষ্টা করলেও এখনও বিরাট সংখ্যক শরণার্থী দেশে ফিরে যেতে পারেনি। বিশেষ করে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে প্রতিবেশী দেশগুলোতে আফগান শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং আফগানিস্তানের অভিবাসন বিষয়ক দপ্তরের বিভিন্ন রিপোর্ট থেকেও জানা যায়, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের সাথে সরকারি সেনাদের তীব্র সংঘর্ষ হওয়ায় এবং বিভিন্ন অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশগুলোতে আবার আফগান শরণার্থীর ঢল নামতে পারে। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ও সহিংসতার কারণে বহু আফগান নাগরিক তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানে চলমান নিরাপত্তাহীনতা ও সহিংসতা এবং দেশের ভেতরে ও বাইরে লাখ লাখ মানুষের শরণার্থী জীবনযাপন, এই সবই গত 20 বছর ধরে মার্কিন দখলদারিত্ব সহ উগ্র গোষ্ঠীগুলোর সহিংসতা ও যুদ্ধবিগ্রহের ফল। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শরণার্থীদের অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। তাই নিঃসন্দেহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সামনে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা সংক্রমণ এক মাসের ব্যবধানে 78% বেড়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর লকডাউনের পাশাপাশি দ্রুত টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ এক মাসের ব্যবধানে 78% বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী একদিনে মৃত্যু এবং সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে গতকাল সোমবার 5 জুলাই। এদিন সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 9,964 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং 164 জনের মৃত্যু ঘটেছে। সেই হিসেবে প্রতি মিনিটে 7 জন শনাক্ত এবং প্রতি ঘন্টায় প্রায় 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে করোনা রোগী শনাক্তের হার 29.30%। করোনা সংক্রমণ এবং মৃত্যুর অব্যাহত গতি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেনউদ্দিন গণমাধ্যমকে বলেছেন,
এটা ভারত থেকে অনেক দেশে ছড়িয়ে গেছে, আমাদের দেশেও চলে এসেছে, এবং আমরা যেহেতু মাস্ক ব্যবহার করি না কিংবা করতে অনাগ্রহ প্রকাশ করি, সেই জন্য কিন্তু আমাদের এখানে এত ব্যাপকভাবে ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের পাশাপাশি হাসপাতালে করোনা চিকিৎসার পর্যাপ্ত সুবিধা সম্প্রসারণ করা এবং ব্যাপক সংখ্যক নাগরিককে দ্রুত টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা জরুরি।
এখন ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা করতে হবে, বেড বাড়ানো, আইসিইউ বাড়ানো, অক্সিজেন বাড়ানো, প্লাস আদার যে সমস্ত এই হাইপোনজল ক্যানুলা সহ যে সমস্ত বিষয় আছে সেগুলো তো বাড়াতেই হবে, এবং সাথে কিন্তু এটা এগুলো করানোর জন্য জনবল লাগবে, সেই জন্য জনবলের দিকটাও খেয়াল রাখতে হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, কোভ্যাক্স এর মাধ্যমে চলতি জুলাই মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকারের 10 লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। এছাড়া আগামী আগস্ট থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রোজেনেকার টিকার চালান আসার কথা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সম্মুখ সারির অর্থনৈতিক যোদ্ধা হিসেবে তৈরি পোশাক শিল্পে কর্মরত দেশি বিদেশি কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে করোনা টিকা বরাদ্দ চেয়েছে শিল্প সংশ্লিষ্ট মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের বরাবরে এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারী শুরু হবার পর থেকে এখন পর্যন্ত এই পোশাক শ্রমিক কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করে যাচ্ছেন। করোনা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত শ্রমিক কর্মচারীদের পাশাপাশি বিদেশিরাও জীবনের ঝুঁকি নিয়ে কারখানা চালু রেখেছেন। তাদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশের অর্থনীতির স্বার্থে এই শিল্পে কর্মরত শ্রমিকদের এবং বিদেশিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরান বলেছে তাদের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, আলোচনা চলবে। বাংলাদেশে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালে। এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের হট্টগোলের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তার মতে বিজেপি লেজ ছাড়া হনু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমাদের রাতের অধিবেশন থেকে। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। Thank you.